ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
আমাদের রোববারের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। আজ রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন,
নিয়ন্ত্রিত অর্থনীতি দেশ চীনকে উন্নয়নের মডেল হিসেবে অনুসরণ করবে বাংলাদেশ।
ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট,
বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা সোমবারের হরতালকে কেন্দ্র করে বাসে আগুন, ভাঙচুর, ককটেল নিক্ষেপ এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এবং গৌতম গুপ্তের প্রতিবেদন কলকাতা থেকে,
মায়ানমার ও ভুটানের সাহায্য নিয়ে আসামের গণহত্যাকারীদের ধরতে চায় ভারতীয় সেনাবাহিনী।
তবে রোজকার মতোই শুরুতেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। 162 জন যাত্রী ও ক্রু সহ নিখোঁজ বিমান এয়ার এশিয়ার খোঁজে জাভা সাগরের সন্ধান তৎপরতা আজ রাতের মতো সীমিত করা হয়েছে। সোমবার ভোরে আবার তা পুরোপুরি শুরু হবে। কম খরচের বিমান পরিবহন সংস্থার বিমানটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়, যখন বিমানটি রবিবার স্থানীয় সময় 7:24 নিখোঁজ হয়। যাত্রা শুরুর 42 পরে বিমানটি নিখোঁজ হয়। ইন্দোনেশিয়া বলেছে তাদের জাহাজ রাতে ওই এলাকায় থাকবে এবং শক্তিশালী বাতি দিয়ে পানির ওপর নজর রাখবে। কর্মকর্তারা বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে বিমান চালক জাকার্তায় বিমান পরিবহন নিয়ন্ত্রকের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় 1,800 উচ্চতায় ওড়ার অনুমতি চায়। গ্রিস উপকূলের অদূরে একটি ফেরিতে অগ্নিকাণ্ড ঘটেছে এবং শত শত অসহায় যাত্রী তাদের বাঁচানোর জন্য কাকুতি মিনতি করছে। ওদিকে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে উদ্ধারকর্মীরা ফেরির কাছে পৌঁছতে অসুবিধা হচ্ছে। নর্মান আটলান্টিক ফেরির প্রায় 500 যাত্রীর মধ্যে 150 নিরাপদ স্থানে পৌঁছতে পেরেছে। যারা এখনও ফেরিতে আছে তাদের অনেকে মুঠোফোনে কল করে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে। গ্রিক ও ইটালিয়ান উদ্ধারকর্মীরা ইটালীয় পতাকাবাহী জাহাজটি থেকে যাত্রীদের অপসারণের কঠিন কাজ শুরু করেছে। রবিবার কর্ফু দ্বীপের 80 উত্তর পশ্চিমে ফেরিটি ছিল যখন সেটিতে আগুন লাগে এবং ফেরি থেকে বিপদ সংকেত পাঠানো হয়। ফেরিটি পশ্চিম গ্রিসের পত্রাস থেকে পূর্ব ইতালির অ্যানাকোনা শহরে যাচ্ছিল। এটা এখনও সুস্পষ্ট নয় যে কোনো যাত্রী হতাহত হয়েছে কিনা। যুক্তরাষ্ট্র ও নেটো আনুষ্ঠানিকভাবে রবিবার আফগানিস্তানে তাদের যুদ্ধের অবসান ঘটাল, কিন্তু 13 ধরে তারা তালেবানদের যে বিদ্রোহের বিরুদ্ধে লড়ল তা এখনও আফগান সরকারের শত্রু হয়ে থাকল। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট কাবুলে তাদের সামরিক সদর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সরাসরি যুদ্ধ তৎপরতা শেষ করে, কিন্তু তারা 13,500 সেনা সেদেশে রাখার পরিকল্পনা করেছে। ওই সেনারা আফগান সরকারি বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার সাহায্য করবে। যে পশ্চিমা সেনারা সেখানে থেকে যাবে তাদের মধ্যে 11,000 হচ্ছে আমেরিকান। আফগান সরকারি বাহিনী নববর্ষে যুদ্ধ ও নিরাপত্তাজনিত তৎপরতার নিয়ন্ত্রণ হাতে নেবে। আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর কমান্ডার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জেনারেল জন ক্যাম্বেল বলেছেন, যুক্তরাষ্ট্র ও নেটো কাবুল পরিত্যাগ করছে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকা সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে একথাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে আগ্রহের কথাও জানান। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে এই মনোভাব ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শামীম চৌধুরী। তিনি জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেছেন বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারে। জরুরি প্রয়োজনে চীন বাংলাদেশের পক্ষে থাকবে বলেও চীনের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে জানিয়েছেন। সকালে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ঘাটতি কমাতে মুক্ত বাণিজ্য চুক্তি সই আগ্রহ দেখায় চীন। এছাড়া গভীর সমুদ্র বন্দর নির্মাণেও বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসভবনে যান। প্রায় 1 তাদের মধ্যে নানা বিষয়ে কথা হয়। চীনা পররাষ্ট্রমন্ত্রীকে খালেদা নৈশভোজে আপ্যায়িত করেন। কাল সকালে সংসদে বিরোধী দলের নেতা রহসনের সাথে সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা সোমবারের হরতালকে কেন্দ্র করে বাসে আগুন ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি অভিযোগ করেছে তাদের শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই হরতাল মোকাবেলার ঘোষণা দিয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
বেগম খালেদা জিয়াকে গাজীপুরে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদ এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি এবং এর নেতৃত্বাধীন জোট। হরতালের আগের দিন অর্থাৎ রোববার রাজধানী ঢাকায় হরতালের সমর্থনে মিছিল, বাসে আগুন, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিলেট, রাজশাহী, ফেনী, কুষ্টিয়া সহ কয়েকটি স্থান থেকেও হরতাল আহ্বানকারীদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। হরতাল আহ্বানের কারণে রাজধানী ঢাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে। ক্ষমতাসীন 14 দলীয় জোটের এক বৈঠক শেষে মন্ত্রী মোহাম্মদ নাসিম ওই ঘোষণা দেন। অন্যদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন তাদের নেতাকর্মীদের বাড়িতে পুলিশি অভিযান চালানো হচ্ছে। দেশজুড়ে শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আল্লারকে পুলিশ শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করেছে। রোববার আদালত তাকে 3 দিনের পুলিশি রিমান্ডে দিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে কর্মরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের শাস্তি নিয়ে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
একই বিষয়ে বাংলাদেশের 50 বিশিষ্ট নাগরিকের দেয়া বিবৃতির পূর্ণাঙ্গ অনুলিপিও তলব করেছে ট্রাইব্যুনাল। প্রথম আলো সম্পাদককে ওই বিবৃতির অনুলিপি 31 ডিসেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। বিবৃতির অনুলিপি ও নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরীক্ষা নিরীক্ষা শেষে এ ব্যাপারে পরবর্তী আদেশ দেওয়া হবে। গত 2 ডিসেম্বর আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে ইংরেজি দৈনিক নিউ এজের বিশেষ প্রতিনিধি ডেভিড বার্গম্যানকে 5,000 টাকা জরিমানা ও অনাদায়ে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের পর নানা মহল থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। এরই মধ্যে 20 ডিসেম্বর প্রথম আলোতে প্রকাশিত 50 নাগরিক বিবৃতি ও 23 ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সম্পাদকীয় আমলে নিয়ে রোববার স্বপরাজিত হয়ে আদেশ দেয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আদেশে বলা হয়েছে প্রাথমিকভাবে মনে হচ্ছে সম্পাদকীয় মন্তব্য এবং বিবৃতি ভুল ধারণা থেকে করা এবং তার স্বীকৃত সীমা লঙ্ঘন। এটা বুঝতে আদালত অক্ষম। কিভাবে নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদপত্র একটি স্বাধীন দেশের আদালতকে বার্গম্যানের সাজা প্রত্যাহার করতে বলতে পারে? মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সামনের নতুন বছরে পশ্চিমবঙ্গ অসমে বিজেপি কিভাবে অগ্রসর হতে পারে রাজনৈতিক দিক দিয়ে তারই সম্ভাব্য বিবরণ দিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
নতুন বছরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপাচ্ছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই দলের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আগামী বছরের শুরু থেকে পশ্চিমবঙ্গ, অসম, কেরল এবং তামিলনাড়ুতে সর্বশক্তি দিয়ে সংগঠন বাড়াতে হবে। উল্লেখ করা যেতে পারে 2016 সালে এই 4টি রাজ্যে বিধানসভা নির্বাচন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে পরবর্তী চ্যালেঞ্জ হলো এমন 4 রাজ্য যেখানে বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল। এর মধ্যে তামিলনাড়ু এবং কেরলে বিরাট কোনো অঘটন বিজেপি করে ফেলবে, অর্থাৎ সরকার গড়া কিংবা দ্বিতীয় স্থানে আসাও সম্ভব নয় বলে এখনো তাদের ধারণা। কিন্তু অসম এবং পশ্চিমবঙ্গ নিয়ে তুমুল আশাবাদী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই লক্ষ্য নিয়ে নতুন বছরে এই 2 রাজ্যে আগ্রাসী প্রচারে আসছেন নরেন্দ্র মোদীর দল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মিয়ানমার ও ভুটানের সাহায্য নিয়ে অসমের গণহত্যাকারীদের ধরতে চায় ভারতীয় সেনাবাহিনী। এ বিষয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
আসামের গণহত্যায় বোরো উপজাতিদের জঙ্গির আক্রমণে অন্তত 78 জন আদিবাসীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আসাম ও উত্তরবঙ্গের বিভিন্ন আশ্রয় শিবিরে সর্বস্ব হারিয়ে পালিয়ে এসেছেন 1 লক্ষেরও বেশি শরণার্থী। এই জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে ভারত সহযোগিতা চাইছে প্রতিবেশী 2 রাষ্ট্র মায়ানমার ও ভুটানের। কেননা আসামে নিরাপত্তা বাহিনীদের তাড়ায় জঙ্গিরা জঙ্গলের ভেতর দিয়ে ওই 2 দেশেই পালিয়ে গিয়েছিল অতীতেও। স্বয়ং ভারতীয় সেনাপ্রধান জেনারেল দলবীর সিং আসামে গিয়ে স্থানীয় সেনা কমান্ডারদের সঙ্গে কথা বলেছেন অভিযান আরো জোরদার করবার জন্য। হেলিকপ্টারে চেপে নিজে উড়ে গিয়েছেন উপদ্রুত এলাকার ওপর দিয়ে। এখনই ওই এলাকায় 66টি সেনা কলাম কাজ করছে, পাঠানো হয়েছে আরও সেনা। জঙ্গি সংগঠনের প্রধান আই কে সাংবিজিত মায়ানমারে লুকিয়ে রয়েছে বলে সেনা গোয়েন্দাদের খবর। হাঙ্গামা বাঁধানোর দিন কয়েক আগেই তিনি উপদ্রুত এলাকায় ঘুরে গিয়েছিলেন বলে গোয়েন্দারা জেনেছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার এই অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটারে। আপনারা এরই মধ্যে বিশ্ব সংবাদে শুনেছেন, রোববার সকালে ইন্দোনেশিয়ার দক্ষিণ বর্নিও এলাকা থেকে 162 জন যাত্রী ও ক্রু নিয়ে ইন্দোনেশিয়া এয়ার এশিয়ার একটি বিমান নিখোঁজ হয়। রাতের মতো উদ্ধার তৎপরতা কিছুটা স্তিমিত করা হয়েছে, সোমবার সকালে পুরো দমে আবারও তৎপরতা শুরু হবে। আর এ নিয়ে ভয়েস অফ আমেরিকার স্টিভ হারম্যানের বিস্তারিত প্রতিবেদন শোনাচ্ছি। ইন্দোনেশিয়া এয়ার এশিয়া ফ্লাইট 8501 সুরাবায়া ত্যাগ করে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের উদ্দেশ্যে। জাভা সাগরের উপর দিয়ে 2 ঘণ্টা উড়ে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল ফ্লাইটটির। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এভিয়েশন বিভাগের মহাপরিচালক জোকো আডমোটিটো প্রতিবেদকদের বলেছেন, এই এয়ারবাস বিমান থেকে সকাল 6:12 একজন ক্রু সদস্য শেষবারের মতো যোগাযোগ করে। এরপর আর কোনো বার্তা পাওয়া যায়নি, কোনো ডিস্ট্রেস কল বা বিপদের আশঙ্কার কথাও জানানো হয়নি। সে সময় বিমান চালক মেঘ এড়ানোর জন্য নির্দিষ্ট গতিপথ থেকে বাম দিকে সরে যাবার এবং বিমানকে আরও 1800 মিটার উচ্চতায় নিয়ে যাবার অনুমতি চান। এর কয়েক মিনিটের মধ্যেই বিমানটি রেডার থেকে হারিয়ে যায় এবং আর কোনো ধরনের যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। ওই এলাকার আশেপাশে বজ্রপাত সহ ঝোড়ো আবহাওয়ার খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে বিমানের সর্বশেষ অবস্থানে যে তথ্য আছে তাতে বিমানটি যাত্রাপথের অর্ধেক অতিক্রম করেছে। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী ইগনেসিয়াস জোনান বলছেন, তার দেশের এবং সিঙ্গাপুরের সামরিক বাহিনী এবং উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, সামুদ্রিক জলযানগুলোকে ওই নিখোঁজ বিমান সম্পর্কে যে কোনো ধরনের খবর জানানোর জন্য বলা হয়েছে, সেই সঙ্গে যদি প্রয়োজন হয় তাহলে তাদের সাহায্য নেওয়া হবে বলেও জানানো হয়েছে। জাভা সাগর পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথ এবং অপেক্ষাকৃত অগভীর। ওই বিমানে যাত্রীদের মধ্যে 149 জন ইন্দোনেশিয়া, 3 জন দক্ষিণ কোরিয়া, 1 জন মালয়েশিয়া এবং 1 জন ব্রিটেনের নাগরিক ছিলেন। ব্রিটেনের ওই নাগরিক তার 2 বছরের সিঙ্গাপুরের নাগরিক মেয়েকে নিয়ে ভ্রমণ করছিলেন। ক্রু সদস্যদের মধ্যে ছিলেন 2 জন পাইলট, 4 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ও 1 জন ইঞ্জিনিয়ার। তাদের মধ্যে 1 জন ফরাসি ফার্স্ট অফিসার ছাড়া বাকি সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। ফ্লাইট ক্যাপ্টেন 1 জন অভিজ্ঞ বিমান চালক, যার 6000 ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে এবং ফার্স্ট অফিসারের অভিজ্ঞতা প্রায় তার অর্ধেক। নভেম্বরের 16 6 বছরের পুরনো ওই বিমানটিকে রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হয়। ইন্দোনেশিয়া এয়ার এশিয়ার 49% মালিকানা মালয়েশিয়া ভিত্তিক এয়ার এশিয়া কোম্পানির। এই কোম্পানি 22টি দেশের 100টি গন্তব্যে বিমান পরিচালনা করে এবং যাত্রীদের সুলভ মূল্যে সেবা দিয়ে থাকে। 18 বছর আগে এই কোম্পানি যাত্রা শুরু করে এবং তাদের নিরাপদ হিসেবে সুনাম রয়েছে। এই প্রথম তাদের কোনো বিমানের এই ধরনের দুর্ঘটনা ঘটল।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আপনি নিশ্চয়ই ঘড়ি দেখতে জানেন, তাহলে তো আপনি জানেন এখন সময় কত। কিন্তু সময় বিষয়টি আসলে কি, দিন মাস বছর কিংবা ঘন্টা মিনিট সেকেন্ড কিভাবে সৃষ্টি হল, সে বিষয়ে ভয়েস অফ আমেরিকার মেরিলিন ক্রিশ্চিয়ানোর প্রবন্ধ অবলম্বনে শুনুন সেলিম হোসেনের প্রতিবেদন।
গতি, পরিবর্তন আর সময় পরস্পর সম্পর্কিত। পৃথিবীতে পরিবর্তন কখনোই থামে না, যেমন সূর্য ওঠা এবং ডুবে যাওয়া। মানুষ এই পরিবর্তন প্রত্যক্ষ করল, সেই পরিবর্তন গণনা শুরু করল, আর তখন থেকেই শুরু হল সময়ের পরিমাপ। মানুষ দেখল পূব আকাশে সূর্য ওঠার মাধ্যমে আলো উৎপাদিত হয় এবং অন্ধকার সৃষ্টির মাধ্যমে পশ্চিমে তা অস্ত যায়, আর তা থেকেই দিনের ধারণা। বলছিলেন, সূর্যের উপস্থিতি এবং অনুপস্থিতি নিয়মিত এবং অব্যর্থ, এই নিয়মই ছিল সময়ের ধারণার প্রথম ধাপ। প্রতি দফার আলো অন্ধকারের সেই নিয়মকেই নাম দেয়া হল একদিন। আকাশে সূর্যের উচ্চতম অবস্থান থেকে আগের অবস্থানে ফিরে আসা পর্যন্ত তারা দিন গুনল, নাম দেয়া হল বছর। বলছিলেন, গুনে দেখা গেল 365 দিন লাগে, আর এটি হচ্ছে সূর্যকে ঘিরে পৃথিবীর একবার বিচলন, যার নাম দেয়া হল এক বছর। আদিম মানুষেরা দেখল চন্দ্রেরও পরিবর্তন, প্রত্যেক রাতে চন্দ্র কেন অদৃশ্য হয়ে যায়, কোথায় যায়, আবার দেখা গেল চন্দ্র মাঝে মধ্যে উজ্জ্বল এবং গোলাকার, এর নাম দেয়া হল পূর্ণিমা।
The early humans counted the number of times the sun appeared between full moons.
বলছিলেন, আদিম মানুষেরা পূর্ণিমার আবর্তনে সূর্যের উপস্থিতির সংখ্যা গুনল। তারা জানল এই সংখ্যা সর্বদাই একই থাকে, যা প্রায় 29 বার সূর্য উদয়। এর মাধ্যমে আমরা জানলাম সময়ের এই ধারণা হচ্ছে এক মাস।
As one month.
কৃষক হিসেবে তাদের জানা দরকার হয় কখন মৌসুম পরিবর্তিত হতো, ফলে তারা দিনপঞ্জির উন্নয়ন ঘটালো।
No one knows when the first calendar was developed.
প্রথম কখন দিনপঞ্জিকা শুরু হয় কেউ তা বলতে পারে না, তবে ধারণা করা হয় তা ছিল চাঁদের উপর ভিত্তি করে লুনার মাস। আজ আমরা সময়ের যে বিভক্ত অংশ ব্যবহার করি তার প্রচলন ঘটে 4000 বছর আগে প্রাচীন ব্যাবিলনে। ব্যাবিলনের জ্যোতির্বেত্তারা বিশ্বাস করতেন প্রতি 365 দিনে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে। তারা সেই আবর্তনকে 12টি সমান ভাগে 12 মাসে ভাগ করলেন। বলছিলেন প্রতি ভাগ ছিল 30 দিনের। এরপর প্রতিদিনকে 24টি সমান ভাগে 24 ঘন্টায় ভাগ করেন, আবার প্রতিটি ঘন্টাকে তারা 60টি সমান ভাগে বা মিনিটে ভাগ করেন, এবং প্রতিটি মিনিটকে আবার 60টি সমান ভাগ বা সেকেন্ডে ভাগ করেন।
Into 60 seconds.
সময় মাপতে মানুষ বহু উপকরণ ব্যবহার করে। এর মধ্যে প্রাচীনতম উপকরণ সানডায়ালে কাঠি এবং বস্তুর মাধ্যমে সূর্যালোক বাঁধা দিয়ে ছায়া সৃষ্টির মাধ্যমে তার পরিবর্তন লক্ষ্য করে ঘন্টা এবং মিনিট বোঝা হতো। বালু ব্যবহার করে সময় মাপার অন্য একটি যন্ত্র হচ্ছে আওয়ার গ্লাস। এরপর আসে আধুনিক ঘড়ি।
By the 18th century, people had developed mechanical clocks and watches.
1800 শতাব্দীতে মানুষ যান্ত্রিক ঘড়ি উন্নয়নে সমর্থ হয় এবং আজ আমাদের অধিকাংশ ঘড়ি বৈদ্যুতিক। সময় মাপার বহু যন্ত্র আছে এখন আমাদের, কিন্তু বিশ্বের বিভিন্ন স্থানের সময় এক নয়। আমাদের সময় হয়তো দুপুর 12টা, অন্য স্থানে তা হয়তো রাত 10টা। পরে অবশ্য আন্তর্জাতিক যোগাযোগ পরিষ্কার করতে বিশ্বের সর্বত্রই সাধারণ সময় ঠিক করা হয়। ইংল্যান্ডের গ্রিনউইচ সৌর পর্যবেক্ষণ কেন্দ্রকে ঠিক করা হয় সময় গণনার কেন্দ্র হিসেবে। অনেক বিজ্ঞানী বলেন বিশ্বের চলনের মধ্য দিয়ে সময় বয়ে যায়। অনেকে আবার বলেন একদিন এই চলন থেমে যাবে এবং এর উল্টো দিকে চলন শুরু হবে এবং তা ছোট হতে থাকবে। অনেকে আবার বলেন সময়ও উল্টে ঘোরা শুরু হবে ভবিষ্যৎ থেকে অতীতের দিকে। কিন্তু তা কি সম্ভব? সময় কি পেছনের দিকে যেতে পারে?
Most people have no trouble agreeing that time moves forward.
বিশেষজ্ঞরা বলেন সময় সামনের দিকে বয়ে যায়, এই মতবাদই সবাই বিশ্বাস করেন। আমরা দেখি মানুষ জন্ম নেয় এবং বেড়ে ওঠে, আমরা অতীত স্মরণ করি কিন্তু ভবিষ্যৎ জানি না। কিছু বিজ্ঞানী বলে থাকেন সময় পেছনে আসার একটি কারণ রয়েছে। এই বৈজ্ঞানিক পদ্ধতির নাম থার্মোডাইনামিক্স। এতে বলা হয় সময়ের কারণে অসামঞ্জস্য সৃষ্টি হয়। সব বিজ্ঞানী অবশ্য থার্মোডাইনামিক্স নীতিতে বিশ্বাসী নয়। তারা এও বিশ্বাস করেন না যে সময় সর্বদাই সামনের দিকে এগিয়ে চলবে। সময়ের এই প্রকৃতি নিয়ে বিতর্ক চলতেই থাকবে এবং সময় বিষয়টি রহস্যময়ই থেকে যাবে।
এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ও ইউএসএআইডির যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি প্রতিবেদন। উপস্থাপনায় আঙ্গুন নাহার মন্টি।
পোলিওমুক্ত সনদ অর্জন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, শিশুদের হাম ও রোবেলার রোগ নিয়ন্ত্রণের মতো নানা অর্জনের মধ্য দিয়ে 2014 সালটি পার করেছে বাংলাদেশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, পোলিও নির্মূলের জন্য গত 27 মার্চ বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ অর্জন করেছে। শিশুদের হাম ও রোবেলা রোগ নিয়ন্ত্রণে 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুকে গত 25 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে MR টিকাদান কর্মসূচি চলেছে। এর আওতায় 5 কোটি 86,44,603 জন শিশুকে টিকা দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ সহ দেশের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবার মান ও পরিধি বাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেন,
উল্লেখযোগ্য বিষয়গুলো যেগুলো কাজ করেছে, একটি হলো টিকাদান কর্মসূচি, ভ্যাকসিনেশন প্রোগ্রাম। 5.5 কোটি শিশুকে আমরা টিকা দিয়ে থাকি। 2014 সালে আমরা অনেকগুলো নতুন কমিউনিটি ক্লিনিক আমরা করেছি, উপজেলায় হাসপাতাল বৃদ্ধি করেছি, জেলা হাসপাতালও বৃদ্ধি করেছি। জেলা লেভেলের যেটা 250 বেড হয়ে গেছে, আগে 100 বেড ছিল। উপজেলায়ও প্রায় 20-25টা নতুন হাসপাতাল আপগ্রেড করা হয়েছে এবং সেখানে ডাক্তার দেওয়া হয়েছে। এ পর্যন্ত 12টি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।
বিদায়ী বছরে পদ সৃষ্টি, নিয়োগ, পদোন্নতি সহ স্বাস্থ্যখাতের জনবলে নতুন গতি আনা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন,
গত বছরে 6,500 ডাক্তার আমরা নিয়োগ দিয়েছি, 3,500 স্বাস্থ্যকর্মী আমাদের স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ দেওয়া হয়েছে এবং আরো 3,500 স্বাস্থ্যকর্মী ফ্যামিলি প্ল্যানিং এ আমরা নিয়োগ দিচ্ছি।
এখনো অনেক করার বাকি আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,
শিশু প্রসব যেটা হয় ডেলিভারিটা সেটা এখনো হাসপাতালে বা ক্লিনিকে যে হারে হওয়া প্রয়োজন সেটা হচ্ছে না। বর্তমানে মাত্র 30% শিশু জন্ম গ্রহণ করে হাসপাতালে বা ক্লিনিকে, বাকি সবই একটা ঘরোয়া পরিবেশে হয়, যার ফলে শিশু মৃত্যু হয়, মা মৃত্যুর হারটা একটু বৃদ্ধি পায়। আমাদের চেষ্টা থাকবে আগামী বছরে এটাকে 50% উন্নীত করা।
স্বাস্থ্যখাতে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে মনে করেন প্রতিমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন,
স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জের জায়গাগুলো আমি মনে করি যে হাসপাতালগুলো সঠিকভাবে পরিচালনা করা, বাংলাদেশের সব অঞ্চলে সব হাসপাতালে যাতে ডাক্তার এবং নার্সরা যাতে পদায়ন করা যায় এবং তাদেরকে সেখানে স্বস্থানে রাখা যায়, এই বিষয়টি একটি চ্যালেঞ্জ আমাদের জন্য ছিল।
বছরের মধ্যভাগে আফ্রিকার কয়েকটি দেশে ইবোলা ভাইরাস দেখা দিলে ওই দেশগুলোতে বাংলাদেশের শান্তিরক্ষী ও সাধারণ মানুষ থাকায় সারা বিশ্বের মতো এদেশেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে ইবোলা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিত প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে বাংলাদেশ ইস্যুটি সফলভাবেই মোকাবেলা করেছে, যা নিঃসন্দেহে বিদায়ী বছরের একটি উল্লেখযোগ্য সফলতা। আঙ্গুর নাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID ও ভয়েস অফ আমেরিকা।
এখন শুনুন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে।
তালিবানরা আফগানিস্তানে ক্ষমতা থেকে অপসারিত হবার 10 বছর পরেও দেশটি এখনও তুলনামূলকভাবে দুর্বল। তথাপি দেশের নতুন নেতৃবর্গ প্রেসিডেন্ট আশরাফ গানি এবং প্রধান নির্বাহী অফিসার আবদুল্লাহ আবদুল্লাহ সহ আফগানিস্তানের হিতৈষী সমর্থকেরা দেশটির ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। আফগানিস্তানের জন্য রাজনৈতিক এবং নিরাপত্তা হস্তান্তরণের মধ্য দিয়ে 2014 এবং তার পরেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে সেই লক্ষ্যে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে 2012 টোকিও আফগানিস্তানের সমর্থকদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবর্গ তখন আফগানিস্তানের সাফল্য নির্ণয়ে 2 বছর পরে আবার মিলিত হতে সম্মত হয়েছিলেন। টোকিও সম্মেলনের পর আফগানিস্তানের সাফল্য নির্ণয়কারী সেই বৈঠক ডিসেম্বরের শুরুতে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন তাঁর কথায়, আফগানিস্তানে নিঃসন্দেহে প্রচুর অগ্রগতি সাধিত হয়েছে। বর্তমানে দেশটিতে হস্তান্তরণ প্রক্রিয়া চলছে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, বিগত 2 বছরে ISAF বাহিনী অব্যাহতভাবে দেশের নিরাপত্তার ভার আফগান সেনাবাহিনীর কাছে প্রত্যর্পণ করেছে এবং বর্তমানে তারা যৎসামান্যই সহযোগিতা প্রদান করছে। সেপ্টেম্বর মাসে আফগানিস্তানে ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত এক সরকার থেকে অন্য এক সরকারের কাছে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরণ করা হয় এবং জাতীয় সংহতির ভিত্তিতে নতুন সরকার কাবুলে ক্ষমতা গ্রহণ করে। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, প্রেসিডেন্ট গানি এবং প্রধান নির্বাহী অফিসার আবদুল্লাহ আবদুল্লাহ ইতিমধ্যেই সংস্কারের কর্মসূচি উত্থাপন করেছেন। টোকিও সম্মেলনে সম্মত যে কর্মসূচি বর্ধিত করা যাবে। মিস্টার কেরি বলেন তার কথায়, ক্ষমতা গ্রহণের অল্প সময়ের মধ্যেই নতুন নেতৃবর্গ দুর্নীতি এবং অবৈধ অর্থ বৈধ করার নিমিত্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের কর ব্যবস্থার উন্নয়ন ঘটেছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে প্রতিবেশী দেশসমূহ বিশেষত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার হয়েছে। অগ্রগতির এক অংশস্বরূপ ডিসেম্বর মাসের 3 তারিখে আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং পাকিস্তান CASA-1000 ইলেকট্রিক ট্রান্সমিশন প্রযুক্তিতে স্বাক্ষর করেছে। এই কর্মসূচি সমাপ্ত হলে কিরগিজস্তান এবং তাজিকিস্তানের বিদ্যুৎ সরবরাহকারীরা বিদ্যুৎ চাহিদাগ্রস্ত পাকিস্তান এবং আফগানিস্তানে বিদ্যুৎ বিতরণে সমর্থ হবেন। এই প্রকল্প আফগানিস্তান এবং পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের পথে বড় ধরনের বাধা দূরীকরণে সমর্থ হবে। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন তার কথায়, আফগান জনগণ এই সাফল্যে অত্যন্ত গর্বিত বোধ করতে পারেন। এই সাফল্যের ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার ব্যাপারেও তারা নিশ্চিত বোধ করবেন। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, আফগানিস্তানের স্থিতিশীলতা এবং সাফল্য অর্জনের লক্ষ্যে সহায়তায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন তার কথায় আগামী ভবিষ্যতে আফগান সরকার ও সোশ্যাল সমাজের নেতাদের সঙ্গে যেখানে বা যখন প্রতিনিয়ত এবং গঠনমূলকভাবে আমরা সম্পৃক্ত হব।
এই ছিল যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয়। এখন সংক্ষিপ্ত সংবাদ পরিবেশন করছেন শেগুফতা নাসরিন খুইন।
162 জন যাত্রী ও ক্রু সহ নিখোঁজ বিমান এয়ার এশিয়ার খোঁজে জাভা সাগরের সন্ধান তৎপরতা আজ রাতের মতো সীমিত করা হয়েছে। সোমবার ভোরে আবার তা পুরোপুরি শুরু হবে। কম খরচের বিমান পরিবহন সংস্থার বিমানটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয় যখন বিমানটি রবিবার স্থানীয় সময় 7:24 নিখোঁজ হয়। যাত্রা শুরুর 42 মিনিট পরে বিমানটি নিখোঁজ হয়। ইন্দোনেশিয়া বলেছে তাদের জাহাজ রাতে ওই এলাকায় থাকবে এবং শক্তিশালী বাতি দিয়ে পানির ওপর নজর রাখবে। কর্মকর্তারা বলেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে বিমান চালক জাকার্তায় বিমান পরিবহন নিয়ন্ত্রকের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় 1,800 মিটার উচ্চতায় ওড়ার অনুমতি চান। গ্রিস উপকূলের অদূরে একটি ফেরিতে অগ্নিকাণ্ড ঘটেছে এবং শত শত অসহায় যাত্রী তাদের বাঁচানোর জন্য কাকুতি মিনতি করছে। ওদিকে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে উদ্ধার কর্মীদের ফেরির কাছে পৌঁছতে অসুবিধে হচ্ছে। নর্ম্যান আটলান্টিক ফেরির প্রায় 500 যাত্রী মধ্যে 150 নিরাপদ স্থানে পৌঁছতে পেরেছে। যারা এখনও ফেরিতে আছে তাদের অনেকে মুঠোফোনে কল করে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে। গ্রিক ও ইটালিয়ান উদ্ধার কর্মীরা ইতালীয় পতাকাবাহিত জাহাজটি থেকে যাত্রীদের অপসারণের কঠিন কাজ শুরু করেছে। রবিবার কর্ফু দ্বীপের 80 কিলোমিটার উত্তর পশ্চিমে ফেরিটি ছিল যখন সেটিতে আগুন লাগে এবং ফেরি থেকে বিপদ সংকেত পাঠানো হয়। ফেরিটি পশ্চিম গ্রিসের পাত্রাস থেকে পূর্ব ইতালির আনাকোনা শহরে যাচ্ছিল। এটা এখনও সুস্পষ্ট নয় যে কোনো যাত্রী হতাহত হয়েছে কিনা। যুক্তরাষ্ট্র ও নেটো আনুষ্ঠানিকভাবে রবিবার আফগানিস্তানে তাদের যুদ্ধের অবসান ঘটাল, কিন্তু 13 বছর ধরে তারা তালেবানদের যে বিদ্রোহের বিরুদ্ধে লড়ল তা এখনও আফগান সরকারের শত্রু হয়ে থাকল। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট কাবুলে তাদের সামরিক সদর কার্যালয় এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সরাসরি যুদ্ধ তৎপরতা শেষ করে, কিন্তু তারা 13,500 সেনা সেদেশে রাখার পরিকল্পনা করেছে। ওই সেনারা আফগান সরকারি বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ায় সাহায্য করবে। যে পশ্চিমা সেনারা সেখান থেকে যাবে তাদের মধ্যে 11,000 হচ্ছে আমেরিকান। আফগান সরকারি বাহিনী নববর্ষে যুদ্ধ নিরাপত্তাজনিত তৎপরতার নিয়ন্ত্রণ হাতে নেবে। আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর কমান্ডার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জেনারেল জন ক্যাম্বেল বলেছেন যুক্তরাষ্ট্র ও নেটো কাবুল পরিত্যাগ করছে না। 3 দশকের মধ্যে মালয়েশিয়ার সবচাইতে প্রবল বন্যার কবলে পড়েছে যারা, সেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছতে চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। উপদ্রুত এলাকায় খাদ্য ও চিকিৎসা সাহায্য পৌঁছে দিতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। বন্যায় রবিবার পর্যন্ত 1,60,000 মানুষ বাস্তুহারা হয়েছে। এ পর্যন্ত 5 জন প্রাণ হারিয়েছে। অন্তত 8টি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে গিয়েছিলেন। দেশটির বন্যা পরিস্থিতির অবনতির কারণে ছুটি সংক্ষিপ্ত করে দেশে ফিরে যান তিনি। শনিবার তিনি কেলান্টন পরিদর্শনে যান, সেখানে 8,000 মানুষ বাস্তুহারা হয়েছে।
এই ছিল আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রযোজক ছিলেন সরকার কবিরুদ্দিন, প্রকৌশলী ছিলেন জৌকেও। আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ রইল আপনাদের জন্য। আমি শতরূপা বড়ুয়া বিদায় চাইছি। ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.